বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাস মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 2 নভেম্বর, 17 কার্তিক এবং ফার্সি 11 অবন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শটে 25 মিটার ব্যান্ডে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা birdstudio.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে সরাসরি বিশ্ব সংবাদ। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকে দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন, ইসরায়েলের প্রতি ফিলিস্তিনের নতুন সংগ্রামী দল সিংহদের গুহার হুঁশিয়ারি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এবং বাংলাদেশে আজ থেকে শুরু হল আয়কর সেবা মাস, তবে কোনো বছরই পূরণ হয় না বাজেটের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা। ব্যবস্থাপনা সংস্কার জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। এ সম্পর্কে রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি নিলয় রহমানের পাঠানো প্রতিবেদন। এরপর রয়েছে ইমাম হাসান আসকারি আলাইহিসালামের শুভ জন্মদিন উপলক্ষে বিশেষ আলোচনা। তারপর পত্রপত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবর নিয়ে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। প্রান্তিক আয়োজনে থাকবে সাপ্তাহিক অনুষ্ঠান কোরআনের আলো। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তো সবকিছুর আগে শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। আমেরিকাকে ঘায়েল করা সম্ভব তা 1979 সালের 4 নভেম্বর ইরানিরা প্রমাণ করেছে, ইরানের সর্বোচ্চ নেতার মন্তব্য। নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে ইউক্রেন। কৃষ্ণসাগরের করিডোর দিয়ে আবারও খাদ্যশস্য রপ্তানির চুক্তি বাস্তবায়নে সম্মত রাশিয়া। নির্বাচনে এখন স্বচ্ছতা ফিরেছে, সিসিটিভি মনিটরিং সেল পর্যবেক্ষণ শেষে দাবি করলেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার। এবং ভারতের গুজরাটে শরণার্থীদের নাগরিকত্ব প্রদান বন্ধের দাবি জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই বলেছেন, কেউ কেউ ভাবতেন আমেরিকা এমন এক শক্তি যা ধরাছোঁয়ার বাইরে, কিন্তু আসলে আমেরিকাকেও ঘায়েল করা সম্ভব। আমেরিকাকেও যে ঘায়েল করা সম্ভব তা 1979 সালের 4 নভেম্বর ইরানিরা প্রমাণ করেছেন। আয়াতুল্লাহ উজমা খামেনেই 4 নভেম্বরকে ঐতিহাসিক এবং অভিজ্ঞতা অর্জনের দিবস হিসেবে উল্লেখ করে বলেন, এই দিবসে ইরানিরা যখন সমাবেশের আয়োজন করে এবং ঐক্য প্রদর্শন করে তখন আমেরিকা ও তার সহযোগীরা ক্ষুব্ধ হয়, কারণ এই দিবসে তাদের শয়তানি তৎপরতা যেমন সুস্পষ্ট হয়েছিল তেমনি তাদের দুর্বলতা ফুটে উঠেছিল। আগামী 4 নভেম্বর জাতীয় ছাত্র দিবস এবং সাম্রাজ্যবাদ বিরোধী দিবসকে সামনে রেখে আজ ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে স্কুল কলেজের একদল ছাত্রছাত্রী দেখা করেছেন। এসব ছাত্রছাত্রীর উদ্দেশ্যে সর্বোচ্চ নেতা এসব কথা বলেন। আয়াতুল্লাহ খামেনেই বলেন, ফার্সি 13 অবন মোতাবেক 4 নভেম্বর হচ্ছে ঐতিহাসিক দিবস, ওই দিবসের ঘটনাবলী থেকে শিক্ষা নিতে হবে। আমেরিকা ইরানিদের প্রতি সহানুভূতিশীল বলে যে দাবি করা হয় সেটাকে নির্লজ্জ মিথ্যাচার হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, গত কয়েক সপ্তাহের হাইব্রিড যুদ্ধে আমেরিকা, ইহুদিবাদ ইসরায়েল, কিছু ধূর্ত ইউরোপীয় শক্তি এবং কিছু গোষ্ঠী ইরানি জাতির ক্ষতি করার জন্য সর্বশক্তি নিয়োগ করেছে, কিন্তু ইরানি জাতি ওই অনিষ্টকারীদের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। জ্বালানি ও অর্থনৈতিক খাতে সহযোগিতা শক্তিশালী করার লক্ষ্যে ইরান ও রাশিয়া চারটি নতুন সহযোগিতা চুক্তিতে সই করেছে। ইরানের তেল মন্ত্রণালয়ের বার্তা সংস্থা সানা মঙ্গলবার এক খবরে এই চুক্তির কথা জানিয়েছে। খবরে বলা হয়েছে, রাশিয়ার রাজধানী মস্কো ইরানের তেলমন্ত্রী জাওয়াদ ওজি এবং রুশ উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক এই চুক্তিতে সই করেন। দুই দেশের মধ্যে একটি দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি নেয়ার ক্ষেত্রে এসব চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমানে ইরান রাশিয়া আন্তঃসরকারি কমিশনের কো চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন জাওয়াদ ওজি এবং আলেকজান্ডার নোভাক। ওই কমিশনের ১৬তম বৈঠকে অংশ নিতে ইরানের তেলমন্ত্রী বর্তমানে মস্কো সফরে রয়েছেন। এদিকে ইরান প্রতিবেশী আর্মেনিয়ায় গ্যাসের সরবরাহ দ্বিগুণ করবে। গতকাল দুই দেশের মধ্যে গ্যাস সরবরাহের চুক্তি নবায়ন করার পর এই ঘোষণা দিয়েছেন ইরানের জ্বালানি উপমন্ত্রী মাজিদ চেগেনি। ইরান এবং আর্মেনিয়ার মধ্যে গ্যাস সরবরাহের চুক্তি নবায়ন করা হয়েছে এবং এই চুক্তি অনুসারে ২০৩১ সালের প্রথম দিক পর্যন্ত ইরান প্রতিবেশী আর্মেনিয়ায় গ্যাস সরবরাহ করবে। গতকাল আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশনিয়ানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিনিধি দল ইরান সফর করেছে। রাশিয়া আবারও কৃষ্ণ সাগরের করিডোর দিয়ে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির চুক্তি বাস্তবায়নে সম্মত হয়েছে। তুরস্ক এবং জাতিসংঘ এ বিষয়ে ইউক্রেনের কাছ থেকে লিখিত নিরাপত্তার নিশ্চয়তা নেয়ার পর মস্কো শস্য রপ্তানি চুক্তি বাস্তবায়নে সম্মত হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ একথা জানিয়েছে। মন্ত্রণালয় বলেছে, রাশিয়া যে খাদ্য রপ্তানির জন্য নিরাপত্তা করিডোর দিয়েছে তা সামরিক কাজে ব্যবহার করবে না বলে ইউক্রেন নিশ্চয়তা দিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এবারের জন্য এই নিরাপত্তা নিশ্চয়তাকে যথেষ্ট বলে বিবেচনা করছে মস্কো। খাদ্য শস্য রপ্তানির জন্য দেয়া নিরাপত্তা করিডোরকে ব্যবহার করে ইউক্রেন গত সপ্তাহে রাশিয়ার ভেস্তা সেভাস্তোপোল বন্দরে ড্রোন হামলা চালায়। এরপর রাশিয়া শস্য রপ্তানির জন্য দেয়া করিডোর বন্ধ করে দেয়, যার অর্থ হচ্ছে খাদ্য রপ্তানির চুক্তি থেকে রাশিয়া নিজেকে প্রত্যাহার করে নিচ্ছে। এতে বিশ্বব্যাপী খাদ্য সরবরাহ আবারও হুমকির মুখে পড়েছিল। এ অবস্থায় তুরস্ক ইউক্রেনের কাছ থেকে লিখিত নিশ্চয়তা নিয়েছে। সিরিয়ার রাজধানী দামেস্কের আশেপাশের কয়েকটি অবস্থানে ইহুদিবাদ ইসরায়েলের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণমন্ত্রী ফয়সাল মিকদাদ। তিনি বলেছেন, অদূর ভবিষ্যতেই তার দেশ ইসরায়েলকে এসব হামলার দাঁত ভাঙা জবাব দেবে। মিকদাদ ওমান ভিত্তিক আরবি দৈনিক আতহিরকে দেয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, যাত্রীবাহী বিমানের ছদ্মাবরণে ইসরায়েলি সেনারা সিরিয়ার অভ্যন্তরে তাদের পরিকল্পিত লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। ফয়সাল মিকদাদ বলেন, ইসরায়েলি বিমান হামলার সময় সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গর্জে উঠলে একটি বেসামরিক বিমান ভূপাতিত হতো। তখন সবাই যাত্রীবাহী বিমান ভূপাতিত করার জন্য দামেস্ককে দায়ী করত। এ কারণে আমরা ধৈর্য ধরার এবং তাৎক্ষণিকভাবে এ ধরনের হামলার প্রতিক্রিয়া না দেখানোর সিদ্ধান্ত নিয়েছি। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের ইসরায়েলি হামলার ব্যাপারে আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। আমরা তেল আবিবকে জানিয়ে দিয়েছি তাদের অবৈধ হামলার উপযুক্ত জবাব দেয়া হবে এবং এই জবাব আসছে। আজ হোক অথবা কাল হোক সে জবাব ইসরায়েল পাবেই। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। নির্বাচনে এখন স্বচ্ছতা ফিরেছে বলে দাবি করেছেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। আজ সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে উপজেলা পৌরসভা ও ইউনিয়ন ভোট উপলক্ষে সিসিটিভি মনিটরিং সেল পর্যবেক্ষণকালে এমন মন্তব্য করেন তিনি। ঢাকা থেকে আরও জানাচ্ছেন আমাদের বিশেষ সংবাদদাতা।
নির্বাচনে এখন স্বচ্ছতা ফিরেছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে উপজেলা পৌরসভা ও ইউনিয়ন ভোট উপলক্ষে সিসিটিভি মনিটরিং সেলের পর্যবেক্ষণের পরে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান। প্রধান নির্বাচন কমিশনার বলেন, আজকের স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের ভোটে নির্বাচন কমিশনের চোখে কোনো ধরনের কোনো অনিয়ম ধরা পড়েনি। নিয়ম অনুযায়ী সবাই ভোট দিচ্ছেন। ইভিএম এবং সিসিটিভি ক্যামেরা ব্যবহার করায় ভোট গ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ফিরতে শুরু করেছে বলে দাবি করেন তিনি। সিইসি বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক দল আসলে তাদেরকে স্বাগত জানানো হবে এবং সবার সঙ্গে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে।
নির্বাচনের যে ফলটা সিসিটিভি আমার মনে হয় এটা খুবই পজিটিভ ইম্প্যাক্ট করেছে। এরপরে এটাই কিন্তু পরের নির্বাচন নয়, এরপরে আমরা আরো বেশ কয়েকটি নির্বাচন আপনার ইয়েতে করেছি, আগেও করেছি, কোথাও কিন্তু আমরা এই সিসিটিভির মাধ্যমে খুব বেশি অনিয়ম কখনো পরিলক্ষিত হয়। সিসিটিভিটা আমার মনে হয় ইভিএম এবং সিসিটিভি এর দুটো যুগপথভাবে ব্যবহার করার ফলে নির্বাচনের যে কেন্দ্রের ভিতরে সহিংসতা এবং নিরোধে স্বচ্ছতা প্রতিষ্ঠায় এবং নিরাপত্তা বজায় একটা ইতিবাচক ভূমিকা রেখেছে বলে আমি বিশ্বাস করি।
আর গাইবান্ধা পাঁচ উপনির্বাচনের তদন্ত রিপোর্ট সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, তদন্ত রিপোর্ট হাতে এসেছে। নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের গুজরাটে শরণার্থীদের নাগরিকত্ব প্রদান সম্পর্কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এসব রাজনীতি বন্ধ করতে হবে, এগুলো করতে দেব না আমরা। কলকাতা থেকে আরো জানাচ্ছেন আমাদের সংবাদদাতা।
ভারতের গুজরাটে শরণার্থীদের নাগরিকত্ব প্রদান সম্পর্কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এসব রাজনীতি বন্ধ করো, গুজরাটে নির্বাচন আসছে বলে এসব করছে, আমরা এগুলো করতে দেব না, আমরা সবাই নাগরিক, এটাই আমার তত্ত্ব। তিনি আজ বুধবার ওই মন্তব্য করেন। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ সম্পর্কে এক প্রশ্নের জবাবে বিজেপির নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় আজ আরও বলেন, মমতা বলেন, আমরা সম্পূর্ণভাবে এর বিরোধী, আমরা এর বিরোধিতা করছি, এটা কেবলমাত্র গুজরাটে নির্বাচনের কারণে ওরা এই খেলা খেলছে। আমার কাছে নির্বাচন ও রাজনীতি গুরুত্বপূর্ণ নয়, জনগণের জীবন ও তাদের অধিকার খুব গুরুত্বপূর্ণ। এ সম্পর্কে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ এমপি আজ বলেন, যাদের ভোট নিয়ে উনি বারে বারে সরকারি ক্ষমতায় এসেছেন তাদের নাগরিকত্ব দেবেন না, এটা কতটুকু মানবিকতা চিন্তার বিষয়। ভারতের গুজরাটে আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে সে রাজ্যের আনন্দ এবং মহেসেনা জেলায় বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান ধর্মাবলম্বী শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের আওতায় তাদের নাগরিকত্ব দেওয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচনমুখী গুজরাটে ওই ঘোষণার পর রাজ্যের বিজেপি শিবির উল্লসিত হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংশোধিত নাগরিকত্ব আইন সিএ এর বিরোধিতায় তার পূর্বের কঠোর অবস্থানের কথা আজ আবারও পুনর্ব্যক্ত করলেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি বিশ্ব সংবাদে। ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠার জন্য আরব লীগ এবং এর সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি আরব দেশগুলোর প্রতি আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় সহযোগিতা এবং লিবিয়া থেকে ইয়েমেন পর্যন্ত চলমান বিভিন্ন দ্বন্দ্ব নিরসনের প্রস্তাব দিয়েছেন। আরব লীগের ৩১তম শীর্ষ সম্মেলনের আগে সদস্য দেশগুলোকে সম্বোধন করে প্রেসিডেন্ট পুতিন বলেন, বহু মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গঠনের প্রক্রিয়া জোরদার হয়েছে এবং এই প্রক্রিয়ায় মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলো ক্রমবর্ধমান হারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ অঞ্চলে বিশ্বের প্রায় ৫০ কোটি মানুষের বসবাস রয়েছে। পুতিন বলেন, আরব লীগ এবং এর সমস্ত সদস্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করতে, বিশেষ করে আন্তর্জাতিক ও আঞ্চলিক নিরাপত্তা জোরদার করার জন্য রাশিয়া সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। পুতিন বলেন, আমরা মনে করি সিরিয়া ও লিবিয়ার সংকট এবং ইয়েমেন, ইসরায়েল, ফিলিস্তিন দ্বন্দ্বসহ মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার সামরিক ও রাজনৈতিক ইস্যুগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইনের ভিত্তিতে সমাধান হওয়া উচিত। এদিকে জাতিসংঘ নিযুক্ত কাতারের স্থায়ী প্রতিনিধি শেখ আলী আহমেদ বিন সাইফ আল সানি আরব ভূখণ্ডে ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্বের অবসান ঘটানোর জন্য তেল আবিবের উপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সমস্ত ফিলিস্তিনি ভূখণ্ড, সিরিয়ার মালভূমি এবং লেবাননের সেবা খামার এলাকা থেকে ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটাতে হবে এবং স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করতে হবে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইসরায়েলের প্রতি ফিলিস্তিনের নতুন সংগ্রামী সংগঠন সিংহদের গুহা হুঁশিয়ারি উচ্চারণ করেছে। এ সম্পর্কে আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনুন আমাদের সহকর্মী গাজী আব্দুর রশিদের পরিবেশনায়।
ফিলিস্তিনের নতুন সংগ্রামী দল আরিন আল ওসুইদ বা সিংহদের গুহা দখলদার ইসরায়েলের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেছে, দখলদার ইহুদিবাদী শাসক গোষ্ঠী এই দলকে মুছে ফেলতে পারবে বলে ভাবলেও হতাশার মধ্যে রয়েছে এবং তারা এ দল সম্পর্কে কিছুই জানে না। দলটি আরও হুঁশিয়ারি দিয়ে বলেছে, সিংহদের গুহার যোদ্ধাদের শৌর্য বা বীরত্ব ও আঘাতের প্রচণ্ডতা এবং আকস্মিক আঘাত দেখে দখলদার ইসরায়েল হতবাক ও আতঙ্কিত হয়ে পড়বে। নাবলুসের কাসবা এলাকায় গত সোমবারে ওই সংগ্রামী দলের একজন কমান্ডারের শাহাদাতের ঘটনার কথা উল্লেখ করে দলটি আরও বলেছে, আমাদের প্রতিরোধ এ ঘটনা তোমাদের যেমন হতবাক করেছে ঠিক সেভাবেই তোমরা জেনিন, আল খেলিল, নাবলুস ও রামাল্লায়ও বিস্ময়ে হতবাক হবে। আমাদের অস্ত্র বা গোলা কমে গেছে বলে যারা মনে করছে তারা জেনে রাখুক, আমরা হচ্ছি এক উত্তপ্ত আগ্নেয়গিরি। ফিলিস্তিনি জনগণের উদ্দেশ্যে দলটি বলেছে, আমরা সংগ্রামী, এ জাতির বর্ম ও তরবারি হই আপনাদের এই প্রত্যাশা যৌক্তিক। কাসবা এলাকায় ইসরায়েলি সেনাদের একটি বিশেষ ইউনিটকে পুরোপুরি ধ্বংসের দাবি জানিয়ে দলটি বলেছে, সাহস থাকলে ইসরায়েল তাদের এই অভিযানের পুরো ভিডিও প্রচার করুক। এ এলাকায় ইসরায়েলি সেনাদের উপর নানা দিক থেকে প্রতিরোধ যোদ্ধারা হামলা চালাতে সক্ষম হয়েছে বলে দলটি দাবি করেছে। ইসরায়েল এ অঞ্চলে অভিযান চালাতে গিয়ে ফিলিস্তিনিদের পেতে রাখা বোমা ও ব্যাপক গুলিবর্ষণের মুখে মূলত এখান থেকে ইসরায়েলি সেনাদের উদ্ধারেই ব্যস্ত হয়ে পড়ে। এ সপ্তাহের প্রথম দিকে ইসরায়েলি সেনার প্রধান আভিব কোচাভি দাবি করেন যে ইসরায়েল পশ্চিম তীরে সফল অভিযান চালাচ্ছে এবং ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি যোদ্ধাদের শত শত অভিযান প্রতিহত করেছে। এটাই স্পষ্ট যে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগ্রাম দিনকে দিন ইসরায়েলের জন্য বড় ধরনের আতঙ্ক হয়ে দেখা দিচ্ছে। এ অবস্থা চলতে থাকলে বর্ণবাদী ইসরায়েলের অস্তিত্ব হুমকির মুখোমুখি হবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে নজর দিচ্ছি বাংলাদেশের দিকে। জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর এর আয়োজনে এবারও করমেলা হচ্ছে না, তবে গতকাল থেকে শুরু হয়েছে আয়কর তথ্য সেবা মাস। এদিকে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ রেডিও তেহরানকে বলেছেন, দেশে আয়কর আহরণের মাত্রা খুবই নাজুক। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
এনবিআর এর আয়োজনে এবারও করমেলা হচ্ছে না, তবে মঙ্গলবার থেকে শুরু হয়েছে আয়কর তথ্য সেবা মাস। প্রতিটি কর অঞ্চলের করদাতারা করমেলার ন্যায় বাড়তি সেবা পাচ্ছেন। মূলত করদাতাদের সেবা প্রদান ও আয়কর রিটার্ন দাখিলের সুবিধার্থেই এই উদ্যোগ। পুরো নভেম্বর মাস জুড়ে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের 31টি কর অঞ্চলের 649 সার্কেলে অফিস সময়ে এই সেবা পাওয়া যাবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম গণমাধ্যমকে জানান, আয়কর তথ্য সেবা কর্মসূচির মাধ্যমে জনগণের কর সচেতনতা ও রাজস্ব আহরণ উল্লেখযোগ্য পরিমাণ বৃদ্ধি পাবে এবং এনবিআর তার লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে বলে প্রত্যাশা সংস্থাটির চেয়ারম্যানের। কিন্তু মাঠ পর্যায়ের চিত্র একটু ভিন্ন উল্লেখ করে এনবিআর সার্টিফাইড আয়কর ও ভ্যাট কনসালট্যান্ট রাকিবুল হাসান রেডিও তেহরানকে জানান, সাধারণ মানুষের মাঝে এখনও কর সচেতনতা তেমন বৃদ্ধি পায়নি, এমনকি সাধারণ মানুষকে এই কর প্রদানের দায়বদ্ধতাও তৈরি করা যায়নি।
কর আদায়গুলো এখনো আমরা ডিসেন্ট্রালাইজ করতে পারিনি। আমাদের কর আদায়ের মূল জায়গা থেকে যাচ্ছে ঢাকা শহর, চিটাগাং শহর বা এরকম বড় বড় কিছু শহর, কারণ এখনো আমাদের উপজেলা পর্যায়ে অধিকাংশ জায়গায় কোনো কর আদায় করার জন্য সরকারি কোনো জনবল কাঠামো এগুলো আমরা করে তুলতে পারিনি। আর একটা হচ্ছে যে আমরা রিটার্ন সাবমিশনের বাধ্যতামূলক কোনো উপায় তৈরি করতে পারতেছি না, এটা একটা বড় সমস্যা। যে সমস্যাটা কাটা ওঠার জন্য যেমন প্রায় 36টা সেবা খাতে যেখানে আয়কর রিটার্ন জমাদানের সপক্ষে অ্যাকনলেজমেন্ট স্লিপ দেওয়া দিতে হবে, এরকম বাধ্যবাধকতা তৈরি করা হয়েছে। তো এই বাধ্যবাধকতা গুলোকে এনশিওর করতে হবে।
জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর আব্দুল মজিদ রেডিও তেহরানকে বলেন, দেশে আয়কর আহরণের মাত্রা খুবই নাজুক, ওদিকে বাজেটের আকার অনুসারে আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা প্রতি বছর বৃদ্ধিতে রাজস্ব বোর্ড প্রায় বেকায়দায় পড়ে। এরূপ বিরূপ প্রভাব সাধারণ মানুষকেও ভোগ করতে হয়, তাই কর আদায় ব্যবস্থাপনার সংস্কার জরুরি বলে মনে করছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক এই চেয়ারম্যান।
সুতরাং এখানে মেন দরকার হচ্ছে যে যে সংস্কার প্রক্রিয়া, মানে যে অনলাইন করবে বা আরো অন্যান্য ডাটাবেস তৈরি করতে হবে, সকলকে একত্রে আনার জন্য এনবিআর এর সক্ষমতা বাড়াতে হবে, এই কাজগুলো অগৌণে করা দরকার। সামগ্রিকভাবে অর্থনীতিকে তার নিজের পায়ে দাঁড়ানোর জন্য সকলকে একত্রে সজাগ সক্রিয় হতে হবে।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে ইমাম হাসান আসকারি আলাইহিসসালামের শুভ জন্মদিন উপলক্ষে বিশেষ আলোচনা।
ইমাম হাসান আসকারি আলাইহিসসালামের শুভ জন্মদিন।
প্রিয় শ্রোতা বন্ধুরা, হিজরি 8 রবিউস সানি ইসলামের ইতিহাসের এক মহা খুশির দিন, কারণ এদিনে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইত বা তার নিষ্পাপ বংশধারার অন্যতম সদস্য, মুসলিম উম্মার অন্যতম পথপ্রদর্শক ইমাম হাসান আসকারি আলাইহিসসালাম। এ উপলক্ষে সবাইকে অজস্র শুভেচ্ছা এবং বিশ্বনবী ও তার পবিত্র আহলে বাইতের শানে অশেষ দরুদ ও সালাম জানিয়ে শুরু করছে ইমাম মাহদি আলাইহিসসালামের বাবার শুভ জন্মবার্ষিকী শীর্ষক বিশেষ আলোচনা। পরিবেশনায় রয়েছে আমি সোহেল আহমেদ
এবং আমি আক্তার জাহান। ইমাম হাসান আসকারি আলাইহিসসালামের বাবা ছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইতের সদস্য দশম ইমাম হযরত হাদি আলাইহিসসালাম। মা ছিলেন মহিহসী নারী হুদাইসা। ইমাম হাসান আসকারি আলাইহিসসালাম জন্ম নিয়েছিলেন পবিত্র মদিনায়, কিন্তু আব্বাসীয় শাসকদের আদেশে ইমাম আসকারি আলাইহিসসালাম বাধ্য হয়েছিলেন প্রিয় মাতৃভূমি মদিনা ছেড়ে আব্বাসীয়দের তৎকালীন শাসন কেন্দ্র সামেরায় চলে যেতে। সামিরাই তৎকালীন শাসকদের সশস্ত্র বাহিনীর অন্যতম প্রধান কেন্দ্র আসকার অঞ্চলে কঠোর নজরদারির মধ্যে এই ইমামকে বসবাস করতে হয়েছিল বলে তিনি আসকারি নামে খ্যাত হন। নানা ধরনের কঠোর বাধা সত্ত্বেও ইমাম হাসান আসকারি আল ইসলাম অশেষ ধৈর্য নিয়ে তাঁর অনুসারীদের জ্ঞানগত, সামাজিক ও রাজনৈতিক দিকসহ নানা ক্ষেত্রে পথ নির্দেশনা দিতেন। এর কারণ আল্লাহ নিজেই বলেছেন যে তিনি ইসলামের আলোকে ছড়িয়ে দেবেন।
ইমাম হাসান আসকারি আলাইহিসসালামের যুগে আব্বাসীয় শাসকরা সব ক্ষেত্রেই ছিল অবিচারে অভ্যস্ত। তারা জনগণের সম্পদ শোষণের পাশাপাশি মানুষের বিশ্বাস ও চিন্তাধারায়ও বিভ্রান্তি ছড়াত। কিন্তু জনগণ এ খবর পেয়েছিল যে ইমাম হাসান আসকারি আলাইহিসালামের সন্তান ইমাম মাহদি আলাইহিসালামের মাধ্যমে গোটা বিশ্ব জুলুম আর অন্যায় অবিচার থেকে মুক্তি পাবে। শাসক গোষ্ঠীও এই খবর জানত, তাই তারা ইমামকে জনবিচ্ছিন্ন করতে নানা ধরনের নিষেধাজ্ঞা জোরদার করে এবং ইমামের যেন কোনো সন্তান জন্ম না নেয় সে লক্ষ্যে সব রকম ব্যবস্থা নেয়। ইমাম হাসান আসকারি আলাইহিসালাম নিজেও বিশেষ দিনগুলোতে আব্বাসীয় শাসকদের দরবারে উপস্থিত হতে বাধ্য হতেন। কিন্তু এত সব বাধা সত্ত্বেও ইমাম হাসান আসকারির সন্তান তথা মানব জাতির শেষ ত্রাণকর্তা ইমাম মাহদি আলাইহিসালামের জন্ম হয় মহান আল্লাহর কুদরতে। ঠিক যেভাবে ফেরাউনের বাধা সত্ত্বেও মুসা আলাইহিসালামের জন্ম ঠেকানো সম্ভব হয়নি।
ইমাম মাহদি আল ইসলামের জন্মের পর ইমাম হাসান আসকারি আল ইসলাম মুসলিম সমাজকে ভবিষ্যৎ নানা বাধা মোকাবেলার দিক নির্দেশনা দেন। তিনি নানা প্রেক্ষাপটে নিজের অনুসারী ও সহযোগীদের চিঠি লিখে দিক নির্দেশনা দিতেন। এছাড়াও ইমাম নানা কুপ্রথা ও ভুল চিন্তাধারা সম্পর্কে মুসলমানদের সন্দেহ দূর করে খাঁটি মুহাম্মাদি ইসলামের চিন্তাধারা তুলে ধরেন। জ্ঞানগত বিতর্কে তাঁর যুক্তি ছিল এমন অকাট্য ও মোক্ষম যে বস্তুবাদী দার্শনিকও এই মহান ইমামের বক্তব্য শুনে ধর্মবিরোধী নিজের লেখা বই নিজেই পুড়ে ফেলেন। আব্বাসীয় মন্ত্রী আহমদ বিন হাক্কান ইমাম হাসান আসকারি আল ইসলামের যোগ্যতা গুণ ও কারামত সম্পর্কে বলেছেন, সামেরায় হাসান বিন আলীর মতো কাউকে দেখিনি। বিনম্রতা, চারিত্রিক ও নৈতিক পবিত্রতা এবং মহানুভবতার মতো ক্ষেত্রগুলোতে তাঁর মতো আর কাউকে দেখিনি। শত্রু ও বন্ধু সবাই তাঁর প্রশংসা করত।
ইমাম হাসান আসকারি আলাইহিসালামের উচ্চ পর্যায়ের নামাজ অন্যদেরকে আল্লাহর ইবাদতে আকৃষ্ট করত। ইমাম যখন সালে ইবনে ওয়াসিফের কারাগারে বন্দী, তখন তৎকালীন শাসক কারা প্রধানকে ইমামের সঙ্গে খুব কর্কশ আচরণ করার ও কঠোর শাস্তি দেওয়ার নির্দেশ দেয়। এ লক্ষ্যে কুখ্যাত দুই জল্লাদকে নিয়োগ করে কারা প্রধান। কিন্তু তারা ইমামের পুত পবিত্র চরিত্রের সংস্পর্শে সম্পূর্ণ বদলে গিয়ে পাকা নামাজি হয়ে যায়।
ইমাম হাসান আসকারির ইমামতির ৬ বছরে আব্বাসীয় শাসক ছিল মোতাজ, মোহতাদি এবং মোতামের। ইমাম এদের জুলুম তন্ত্রের প্রতিবাদ করায় তারা ইমামের উপর রুষ্ট হয়। এ কারণে তাকে বহুবার বন্দী করা হয়। কিন্তু তারপরও ইমাম আপোষ করেননি। অবশেষে জালিম মোতামেদ বুঝতে পারে বন্দি রেখেও ইমাম হাসান আসকারির প্রতি জনগণের ভালোবাসার জোয়ার ঠেকিয়ে রাখা যাবে না, বরং তাঁর বন্দিদশা সরকারের গতিকে নড়বড়ে করবে। তাই সে ইমামকে গোপনে বিষ প্রয়োগ করে। ফলে ইমাম ২৬০ হিজরির ৮ রবিউল আওয়াল শাহাদত বরণ করেন মাত্র ২৮ বছর বয়সে। মাত্র ৬ বছরের ইমামতির জীবনে ইসলামের এক গৌরবময় সোনালী অধ্যায় উপহার দিয়ে গেছেন ইমাম হাসান আসকারি আল ইসলাম। মোতামেদ এই হত্যাকাণ্ড গোপন রাখতে চেয়েছিল যাতে গণবিদ্রোহ দেখা না দেয়।
ইমামের মৃত্যুর সংবাদ শুনে সমগ্র সামেরায় শোকার্ত মানুষের ঢল নামে। সর্বত্র শোনা যাচ্ছিল কান্না। বনি হাশিম, প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী, সেনা ও কমান্ডার, বিচারপতি, কবি সাহিত্যিক সহ আপামর জনসাধারণ শোক সমাবেশে যোগ দেয়। সামেরা যেন সেদিন কিয়ামতের মাঠে পরিণত হয়। ইমামের শাহাদতের পর তার বাড়ির আঙ্গিনায় ইমামের ভাই জাফর জানাজার নামাজ পড়ানোর জন্য যখন প্রস্তুতি নিচ্ছিল, তখন ইমাম মাহদি আলাইহিসালাম আবির্ভূত হয়ে জাফরকে সরিয়ে দিয়ে নিজেই পিতার জানাজার নামাজ পড়ান। ইমাম হাসান আসকারি আলাইহিসালামের অনেক মুজেজা ও অদৃশ্য কর্মকাণ্ডের কথা জানা যায়। যেমন, তিনি মানুষের মনের অনেক গোপন কথা বা বাসনা জেনে তাদের সেসব বাসনা পূরণ করেছেন। অদৃশ্যের অনেক খবর দিয়েছেন নানা ভাষাভাষী ভৃত্যদের সঙ্গে তাদের নিজ নিজ ভাষায় কথা বলেছেন।
ইমাম হাসান আসকারি আল ইসলামের মূল্যবান কয়েকটি বাণী শুনিয়ে শেষ করব আজকের এই বিশেষ আলোচনা। তিনি বলেছেন, আল্লাহর অত্যধিক প্রশংসা করবে ও তাঁকে বেশি বেশি স্মরণ করবে, মৃত্যুকেও বেশি বেশি স্মরণ করবে, বেশি বেশি কোরআন পড়বে এবং রাসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর পবিত্র আহলে বাইতের উদ্দেশ্যে বেশি বেশি দরুদ পাঠাবে, কারণ তাঁদের শানে দরুদ পাঠানোতে রয়েছে 10টি নেকি ও কল্যাণকর প্রভাব। যে কাউকে গোপনে উপদেশ দেয় সে তাকে অলঙ্কৃত করল, আর যে সবার সামনে প্রকাশ্যে তার সমালোচনা করল শুধু তার বদনামই করল, সংশোধন করতে পারল না। অসংখ্য দরুদ ও রহমত বর্ষিত হোক ইমাম হাসান আসকারির উপর।
শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো সুস্থ থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ আলোচনাটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবার রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গে হোক আপনার আমার। কথাবার্তা
প্রিয় শ্রোতা বন্ধুরা, 2 নভেম্বর বুধবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, যুগান্তরের শিরোনাম, ওবায়দুল কাদের বললেন, মুচলেকা দিয়ে পালানোর রাজনীতি করে বিএনপি। সাময়িক অনুমোদন নিয়ে নগদের কার্যক্রম পরিচালনা কেন বেআইনি নয়, হাইকোর্ট প্রথম আলো। যে পরিকল্পনায় দ্রুত ফল আসবে সেটি নেওয়া হবে বললেন প্রধানমন্ত্রী, কালের কণ্ঠ। মানবজমিনের শিরোনাম, বরিশালে বিএনপির সমাবেশ, ব্যাগে চিড়ামুড়ি নিয়ে ওরা আসছেন। সিসি ক্যামেরা ব্যবহারে ভোট কেন্দ্রে সুষ্ঠু পরিবেশ ফিরেছে বললেন সিইসি বাংলাদেশ প্রতিদিন। কলকাতা শিরোনাম, সংবাদ প্রতিদিন লিখেছে, মৃত্যু নিয়ে রাজনীতি নয়, দোষীদের শাস্তি চাই, মোরবি কাণ্ডে বিচার বিভাগীয় তদন্তের দাবি মমতার। আজকালের খবর, ভাদু শেখ হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত সিবিআই এর জালে।
এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক প্রথম আলো এক খবরে জানিয়েছে, কেন্দ্রীয় ব্যাংক থেকে 2019 সালে সাময়িক অনুমোদন নিয়ে নগদ লিমিটেডের মোবাইলে আর্থিক সেবা কার্যক্রম শুরু কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। ব্যবসা কার্যক্রম চালিয়ে যেতে দেওয়া ওই অনুমোদন বাতিল করতে বাংলাদেশ ব্যাংককে কেন নির্দেশ দেওয়া হবে না তাও রুলে জানতে চাওয়া হয়েছে। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ বুধবার বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন। নগদের মোবাইলে আর্থিক সেবা কার্যক্রম পরিচালনা সংশ্লিষ্ট বিধানসম্মত নয় উল্লেখ করে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আবু বকর সিদ্দিক ও মোহাম্মদ হাসানুজ্জামান গত 27 অক্টোবর রিটটি করেছিলেন।
যে পরিকল্পনায় দ্রুত ফল আসবে সেটি নেওয়া হবে বললেন প্রধানমন্ত্রী। কালের কণ্ঠের শিরোনামের খবরে লেখা হয়েছে, এসডিজি বাস্তবায়নে 2030 সালের মধ্যে পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে আমাদের নীতিমালা হচ্ছে যে পরিকল্পনা বাস্তবায়ন করলে দ্রুত ফল আসবে, মানুষের কল্যাণে কাজে লাগবে সেটি নেওয়া হবে। একটা বিরাট অঙ্কের টাকা পেলাম আর একটা পরিকল্পনা নিলাম, সেটা আমরা নেব না। আজ সকালে 124, 125, 126তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সগুলোর সমাপনী এবং সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন। রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে এই অনুষ্ঠান হয়। প্রধানমন্ত্রী বলেন, 2008 সালের নির্বাচনকে সামনে রেখে আমরা বেশ কয়েকটি পরিকল্পনা ঘোষণা করেছিলাম। পঞ্চবার্ষিকী পরিকল্পনা করে আমরা কাজগুলো শুরু করি, যার মাধ্যমে আমরা এমডিজি বাস্তবায়ন করেছি।
মুচলেকা দিয়ে পালানোর রাজনীতি করে বিএনপি বলেছেন কাদের, এই শিরোনামের খবরে দৈনিক যুগান্তর লিখেছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির রাজনীতি হচ্ছে মুচলেকা দিয়ে পালানো রাজনীতি। তিনি বুধবার রাজধানীর সেতু ভবনে ব্রিফিংয়ে একথা বলেন। রাজনৈতিক প্রতিহিংসায় আওয়ামী লীগ বিশ্বাসী নয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, প্রতিহিংসার রাজনীতির জনক হচ্ছে বিএনপি। তিনি বলেন, 75-এর আগস্ট সাক্ষ্য দিচ্ছে কারা প্রতিহিংসার রাজনীতি করে, 21 আগস্ট গ্রেনেড হামলা প্রমাণ করে কারা প্রতিহিংসার রাজনীতি করে। ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপির এসব প্রতিহিংসার রাজনীতির বিপরীতে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার প্রয়াসের নাম আওয়ামী লীগ।
প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল বলেছেন, গাইবান্ধা 5 আসনের উপনির্বাচনে ভোট বাতিলের ঘটনা তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে নির্বাচন কমিশন। এ বিষয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেওয়া হবে। এ সময় নির্বাচনে সিসি ক্যামেরার ব্যবহারের ফলে ভোটকেন্দ্রে এখন সুষ্ঠু পরিবেশ ফিরে এসেছে বলেও জানান তিনি। বুধবার সকালে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে একথা জানান। এদিকে আজ উপজেলা পৌরসভা ও ইউনিয়ন পরিষদ সহ শতাধিক স্থানীয় সরকার নির্বাচন চলছে। সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকাল 4টা পর্যন্ত।
দৈনিক মানব জমিনের একটি খবরে লেখা হয়েছে, কেউ গ্রুপে কেউ বা এককভাবে, কারো হাতে শুধু একটি ব্যাগ, কেউ বা বাজারের ব্যাগে চিড়ামুড়ি নিয়ে আসছেন। লক্ষ্য একটাই, 5ই নভেম্বরের বিভাগীয় সমাবেশে যোগ দেয়া। এখনও 3 দিন বাকি থাকলেও হাতে সময় নিয়েই দলে দলে বরিশালে মানুষ ঢুকছেন। বিভিন্ন জেলা উপজেলার নেতাকর্মীরা লঞ্চ, বাস কিংবা ট্রলারে চেপে বরিশালে আসতে শুরু করেছেন। পরিবহন ধর্মঘট বা হামলার আশঙ্কায় যেভাবে পারছেন বরিশালে ঢুকতে শুরু করেছেন। বিএনপির কেন্দ্রীয় নেতারা বরিশাল চষে বেড়াচ্ছেন। তাদের মতে এরই মধ্যে 10,000-এর বেশি মানুষ বাইরের জেলা থেকে বরিশালে এসে গেছেন। এদিকে লঞ্চ ধর্মঘট ডাকা নিয়ে মালিকরা দ্বিধা বিভক্ত হয়ে পড়েছেন বলে জানা গেছে। বরিশাল নগরীতে 1 নভেম্বর মঙ্গলবার থেকেই নগরীর পথঘাটে মানুষের আধিক্য লক্ষ্য করা গেছে।
গ্রামে ফিরতেই মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয় তৃণমূল নেতা ভাদু শেখ খুনে মামলার অভিযুক্ত ফয়জাল শেখ ওরফে পলাশকে। আজকালের এ খবরে লেখা হয়েছে, সিবিআই আধিকারিকরা জেরা করছেন ফয়জলকে। ভাদু শেখ খুনের 7 মাসেরও বেশি অতিক্রান্ত। গত 21 মার্চ রাতে রামপুরহাটের বকটুই মোড়ে বোমা মেরে খুন করা হয় বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান ভাদুকে। ভাদু খুনে মূল অভিযুক্ত ছিল ফয়জল ওরফে পলাশ। তাকে দীর্ঘদিন ধরেই খুঁজছিল সিবিআই। এরপরই অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করে সিবিআই। সিসি ক্যামেরায় ভাদু খুনের দৃশ্য ধরা পড়েছিল। ভিডিওয়ে এক যুবককে বোমা ছুঁড়তে দেখা গিয়েছিল, সেই যুবক ফয়জল বলে সিবিআই সূত্রের খবর। এদিকে ভাদু হত্যার কিছুক্ষণের মধ্যে ওই গ্রামের কয়েকটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তাতে কয়েকজন মারা যান। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। তদন্তভার যায় সিবিআই এর হাতে। অবশেষে 7 মাসেরও বেশি সময় পর সিবিআই গ্রেপ্তার করল মূল অভিযুক্তকে। আজই ফয়জলকে রামপুরহাট আদালতে তোলা হল।
দৈনিক সংবাদ প্রতিদিনের খবর, মানুষের মৃত্যু নিয়ে রাজনীতি নয়, মোদির উল্টো পথে হেঁটে মানবিকতার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে দাবি করলেন, গুজরাটের সেতুকাণ্ডের জন্য যারা দায়ী তাদের কঠোর শাস্তি চাই। পুরো ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করলেন মমতা ব্যানার্জি। রোববার সন্ধ্যায় গুজরাটের মোরবি সাক্ষী থাকে ভয়াবহ বিপর্যয়ের। মৎস্য নদীর উপর ঝুলন্ত সেতু ভেঙে প্রাণ গিয়েছে বহু মানুষের। মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 141 জন, এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। গুজরাট ভোটের ঠিক আগে মোরবির এই সেতু দুর্ঘটনা বিজেপির জন্য রীতিমতো অস্বস্তির কারণ। এই পরিস্থিতিতে বিরোধীরা চাইলে বিজেপিকে আক্রমণ করে আরও কোণঠাসা করতেই পারত, ঠিক যেমনটা 2016 বিধানসভা ভোটে করেছিলেন নরেন্দ্র মোদী। 2016 সালে পোস্তায় উড়ালপুল বিপর্যয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেছিলেন, দিদি এটা অ্যাক্ট অফ গড নয়, অ্যাক্ট অফ ফ্রড, এটা রাজ্যবাসীর উদ্দেশ্যে ঈশ্বরের বার্তা। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই নিম্নমানের রাজনীতির পক্ষে নন, গুজরাট প্রসঙ্গে সাফ বলে দিলেন, মোরবির দুর্ঘটনায় অনেকগুলি মানুষের প্রাণ গিয়েছে, এটা নিয়ে রাজনীতি করব না।
শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো।
কোরআনের আলো। শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
গত আসরে আমরা সুরায় ওয়াকিয়ার 40 নম্বর পর্যন্ত আয়াত নিয়ে আলোচনা করেছি। আজ আমরা এই সুরার 41 থেকে 56 নম্বর পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত তাফসির উপস্থাপন করব। প্রথমেই সুরা ওয়াকিয়ার 41 থেকে 46 নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
আর
বাম দিকের দল, যাদের আমল নামা তাদের বাম হাতে দেওয়া হবে, কত হতভাগ্য বাম দিকের দল, তারা থাকবে অত্যন্ত উষ্ণ বায়ু ও উত্তপ্ত পানির মধ্যে আর প্রচন্ড কালো ধোঁয়ার ছায়ায়, যা শীতল নয়, আরামদায়ক নয়। ইতিপূর্বে তারা তো মগ্ন ছিল ভোগ বিলাসে এবং ছিল দাম্ভিক ও অহংকারী, আর তারা অবিরাম লিপ্ত ছিল ঘোরতর পাপ কাজে। সূরা ওয়াকিয়ার বর্ণনা অনুযায়ী কিয়ামতের দিন মানুষ তিন দলে বিভক্ত হবে। এদের মধ্যে প্রথম দুই দল অর্থাৎ আল্লাহর নৈকট্য প্রাপ্তগণ ও সৌভাগ্যবানদের দল জান্নাতবাসী হবেন। এই দুই দল সম্পর্কে আগের দুই আসরে আলোচনা হয়েছে। আজ কিয়ামতের দিনের তৃতীয় দলটি সম্পর্কে বলা হচ্ছে, যাদের আমলনামা তাদের বাম হাতে দেওয়া হবে, তারা জাহান্নামবাসী এবং জাহান্নামে যাওয়ার চেয়ে ঘোরতর বিপদ আর মানুষের জন্য হতে পারে না। জান্নাতবাসী অসংখ্য নিয়ামতে ভরা উদ্যানে সুখে জীবন কাটাতে থাকলেও জাহান্নামবাসী জ্বলন্ত অগ্নি থেকে সৃষ্ট কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে থাকবে। তাদেরকে পান করার জন্য যে ফুটন্ত পানি দেওয়া হবে, তাতে তাদের পিপাসা নিবৃত্ত হওয়ার পরিবর্তে তৃষ্ণা আরো বেড়ে যাবে।
এরপর তাদের জাহান্নামে যাওয়ার কারণ হিসেবে বলা হচ্ছে, তারা পার্থিব জগতে তাদের সম্পদ ও ক্ষমতার মোহে এতটা মত্ত ছিল যে রাসূলের বাণী ও আসমানি কিতাবের বক্তব্য তাদের কর্ণকুহরে প্রবেশ করেনি। এ কারণে দুনিয়ার যত খারাপ কাজ আছে সেগুলো করাকে অভ্যাসে পরিণত করেছিল। এই ছয় আয়াতের কয়েকটি শিক্ষণীয় বিষয় হল, এক, অতিরিক্ত যে ভোগবিলাস মানুষকে আল্লাহ ও পরকালের স্মরণ থেকে দূরে সরিয়ে রাখে তা মানুষের জন্য মহা দুর্ভোগ বয়ে আনবে। দুই, একজন মানুষ গোনাহ করে ফেললেই জাহান্নামে চলে যায় না, কারণ তার সামনে তওবা করে ফিরে আসার সুযোগ রয়েছে, কিন্তু গোনাহের কাজে অভ্যস্ত হয়ে যাওয়া বিপজ্জনক, কারণ ওই অবস্থা থেকে বেরিয়ে আসা আর মানুষের পক্ষে সম্ভব হয় না এবং এই অবস্থায় তার মৃত্যু হয়ে
যায়।
এবারে এই সুরার ৪৭ থেকে ৫০ নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
وَكَانُوا يَقُولُونَ أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَإِنَّا لَمَبْعُوثُونَ أَوَآبَاؤُنَا الْأَوَّلُونَ قُلْ إِنَّ الْأَوَّلِينَ وَالْآخِرِينَ لَمَجْمُوعُونَ إِلَى مِيقَاتِ يَوْمٍ مَعْلُومٍ
আর তারা বারবার একথা বলতো, মরে পচা অস্থি ও মাটিতে পরিণত হলেও কি আমাদেরকে ওঠানো হবে এবং আমাদের পিতৃপুরুষরাও কি পুনরুত্থিত হবে? বলুন, সত্যি সত্যি পূর্ববর্তীরা ও পরবর্তীরা সবাইকে নিশ্চিতভাবে একত্র করা হবে এক নির্ধারিত দিনের নির্দিষ্ট সময়ে।
জাহান্নামীদের এই কঠিন পরিণতির আরেকটি কারণ হচ্ছে তারা কিয়ামত সম্পর্কে রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য নিয়ে উপহাস করত। তারা বলতো, আমাদের পূর্বপুরুষদের দেহ মাটির নিচে পচে গলে ধ্বংস হয়ে গেছে এবং কিছুমাত্র অবশিষ্ট নেই, মাটিতে পরিণত হয়ে যাওয়া ওই দেহগুলো কিভাবে জীবিত হবে? এই প্রশ্নের উত্তরে পবিত্র কোরআনে বলা হচ্ছে, মহাশক্তিধর আল্লাহ তাআলার কাছে এটি অত্যন্ত সহজ কাজ, কাজেই আল্লাহর এই প্রতিশ্রুতি বাস্তবায়িত হবেই। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর শেষ দিন পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে তাদের সবাইকে একটি নির্দিষ্ট দিনে একটি নির্দিষ্ট স্থানে একত্রিত করা হবে। এই চারাতের শিক্ষণীয় বিষয়গুলো হলো, এক, পরকালে অবিশ্বাসকারীদের কাছে তাদের দাবি সপক্ষে কোনো প্রমাণ নেই, তারা যুক্তি ও প্রমাণ ছাড়াই কেবল নিজেদের ধারণার ভিত্তিতে কিয়ামতকে অসম্ভব বিষয় বলে মনে করে। দুই, কেউ কেউ কিয়ামত সম্পর্কে নিজেদের ভ্রান্ত ধারণা সমাজে ছড়িয়ে দেওয়ার চেষ্টা, যা অত্যন্ত বিপজ্জনক। তবে মুমিন ব্যক্তিদের কর্তব্য হচ্ছে এই ধরনের সংশয় ও সন্দেহ দূর করে মানুষের মনে কিয়ামত সম্পর্কে সুস্পষ্ট ধারণা তৈরি করে দেওয়া।
এবারে সূরা ওয়াকিয়ার ৫১ থেকে ৫৬ নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
ثُمَّ إِنَّكُمْ أَيُّهَا الضَّالُّونَ الْمُكَذِّبُونَ لَآكِلُونَ مِنْ شَجَرٍ مِنْ زَقُّومٍ فَمَالِئُونَ مِنْهَا الْبُطُونَ فَشَارِبُونَ عَلَيْهِ مِنَ الْحَمِيمِ فَشَارِبُونَ شُرْبَ الْهِيمِ هَذَا نُزُلُهُمْ يَوْمَ الدِّينِ।
তারপর হে পথভ্রষ্ট ও অস্বীকারীরা, তোমরা অবশ্যই জাক্কুম গাছ থেকে আহার করবে এবং ওটা দ্বারা তোমরা উদর পূর্ণ করবে আর তার উপর পান করবে ফুটন্ত পানি, অতঃপর তোমরা তা পান করবে তৃষ্ণার্ত উটের ন্যায়। কিয়ামত দিবসে ওটাই হবে তাদের প্রথম আপ্যায়ন।
আগের আয়াতগুলোতে জাহান্নামবাসীর অবস্থা বর্ণনা করার পর এই আয়াতগুলোতে তাদের পানাহারের কথা উল্লেখ করা হয়েছে। বলা হচ্ছে, জান্নাতবাসীকে হরেক রকমের সুস্বাদু খাবার দ্বারা আপ্যায়ন করা হলেও জান্নাতবাসীকে দেখতে অতি বিভৎস, খেতে অতি বিষাদ ও তিক্ত জাক্কুম বৃক্ষের ফল দেয়া হবে। এই খাবার তাদের কাছে অতি অপ্রীতিকর হলেও প্রচণ্ড ক্ষুধার জ্বালায় তাই দিয়েই তারা উদর পূর্ণ করবে। ওই ফল খাওয়ার পর তাদের এত পিপাসা লাগবে যে তৃষ্ণার্ত উটের মতো ফুটন্ত পানি খেতে থাকবে, তবে ওই পানি তাদের পিপাসা নিবৃত্ত করতে পারবে না।
এই আয়াতগুলোর শিক্ষণীয় বিষয়গুলো হলো: এক, পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা প্রথমে পথভ্রষ্ট থাকলেও পরবর্তী জীবনের সত্য গ্রহণ করে পরকালীন মুক্তি পেয়ে যায়। এখানে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে সত্য উপলব্ধি করার পরও তা প্রত্যাখ্যান করা। দুই, সবচেয়ে বড় কথা, মহান আল্লাহ ন্যায় বিচারক এবং তিনি কারো প্রতি জুলুম করেন না। জাহান্নামবাসী যত আজাবের মধ্যেই থাকুক তা জুলুম নয়, বরং পার্থিব জীবনে তাদের অন্যায় কর্মেরই পরিণতি। তো শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন। আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
وزد وبارك على آل محمد صل على محمد وآل محمد صل على محمد وآل محمد آل محمد صل على محمد وآل محمد صل على محمد وآل محمد
কোরআনের আলো অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। আমেরিকাকে যে ঘায়েল করা সম্ভব তা 1979 সালের 4 নভেম্বর ইরানিরা প্রমাণ করেছে, ইরানের সর্বোচ্চ নেতার মন্তব্য। নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে ইউক্রেন। কৃষ্ণসাগরের করিডোর দিয়ে আবারও খাদ্যশস্য রপ্তানির চুক্তি বাস্তবায়নে সম্মত রাশিয়া। নির্বাচনে এখন স্বচ্ছতা ফিরেছে, সিসিটিভি মনিটরিং সেল পর্যবেক্ষণ শেষে দাবি করলেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার। ভারতের গুজরাটে শরণার্থীদের নাগরিকত্ব প্রদান বন্ধের দাবি জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রোতাবন্ধুরা, এবারে সবশেষে পাওয়া একটি খবর। ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মোহাম্মদ আতাইয়া বলেছেন, ইসরায়েলের নতুন নির্বাচনের সম্ভাব্য ফলাফল চরমপন্থা ও উগ্রবাদ উত্থানের ইঙ্গিত দিচ্ছে। তিনি বলেন, নির্বাচনে চরম ডানপন্থী উগ্রবাদী ধর্মীয় দলের এগিয়ে থাকা শুধুমাত্র সেখানে উগ্রবাদ উত্থানেরই প্রমাণ দেয়। গতকাল পশ্চিম তীরে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের সদর দপ্তর থেকে প্রধানমন্ত্রী সাতাইয়া ইসরায়েলের সম্ভাব্য নির্বাচনের ফলাফল সম্পর্কে এই মন্তব্য করেন। শ্রোতাবন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে thank you.